ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকার দুটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ কয়েকটি দল ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
রিপোর্ট রয়েছে জহুরুল আলমের।
পুলিশের সাথে পৃথক দুটি কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত এবং অপর দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আর আছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়া অনিবার্য হয়ে উঠেছে রাজ্য নির্বাচন কমিশনের জন্য।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়টি জটিল এবং গুরুত্বপূর্ণ। আলোচকরা নামমাত্র কোনো চুক্তিতে পৌঁছতে চান না। আজ শনিবার সুইজারল্যান্ডের লাউসানে তিনি সংবাদদাতাদের বলেন,
Over the past months, the P5+1 have made substantial progress.
তিনি বলছেন যে আগের মাসগুলোতে তারা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন, তবে কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে এবং লন্ডনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সঙ্গে দর কষাকষিতে অংশগ্রহণকারী অন্যান্য শরিক দেশের সঙ্গে আলোচনার লক্ষ্যে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এই মন্তব্য করেন। আসছে সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। আজ দিনে আরও আগের দিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন যে পারমাণবিক বিষয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব। মতপার্থক্যের বিষয়টি স্বীকার করে মিস্টার রুহানি বলেন, এমন কিছুই নেই যার সমাধান করা সম্ভব নয়। নজরদারি গোষ্ঠীগুলো বলছে যে সিরিয়ায় কুর্দিদের নববর্ষ উদযাপনের সময় দুটি আক্রমণে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫। উত্তর পূর্বাঞ্চলীয় শহর হাসাকায় কুর্দিরা নরোজ বা তাদের নতুন বছরের প্রাক্কালে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় একজন আত্মঘাতী বোমাবাজ এবং একটি গাড়ি বোমা একই সঙ্গে আঘাত হানে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই দুটি হামলার জন্য অভিযুক্ত করেছে স্বঘোষিত ইসলামিক স্টেট নামের জঙ্গি গোষ্ঠীটির ওপর, তবে এখনও কেউ এর দায় স্বীকার করেনি। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এইসব বিস্ফোরণের নিন্দে করেছেন। কথিত ইসলামিক স্টেট প্রসঙ্গে তিনি বলেন, এই জঙ্গি সংগঠনের ঘৃণ্য এজেন্ডার মধ্যে রয়েছে সিরিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠীগত বিদ্বেষ উস্কে দেয়া। এটা সফল হতে দেয়া যায় না। দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা নিজেদের মধ্যে পুরনো আঞ্চলিক বিবাদের কারণে সৃষ্ট ওই এলাকায় উত্তেজনা হ্রাসের লক্ষ্যে আলোচনার জন্য আজ সোলে বৈঠক করেছেন। ২০১২ সাল থেকে এই আনুষ্ঠানিক আলোচনার প্রস্তুতির জন্য উপর্যুপরি বৈঠক শেষে এই তিনজন মন্ত্রী বৈঠকে বসলেন। আলোচনার পর এক যৌথ বিবৃতিতে বলা হয় যে তাঁরা সুবিধামতো সময়ে তিনটি দেশের নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক করতে রাজি হয়েছেন। প্রায় ৩ বছর ধরে এরকম কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এই আলোচনার আগে জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা তিনটি দেশের মধ্যে সমস্যার বিষয় নিয়ে আলোচনা করেছেন। ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সহ বিভিন্ন দল প্রার্থী দিলেও অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনও অনিশ্চিত। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্টে রয়েছে বিস্তারিত।
শুক্রবার রাতে প্রফেসর ইমাজউদ্দিন আহমদ বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপির ভূমিকা ইতিবাচক থাকবে। বিএনপির কয়েকজন নেতাও সংবাদ মাধ্যমকে কৌশলগত কারণেই সিদ্ধান্ত ইতিবাচক হবে এমন ইঙ্গিত দিচ্ছেন। সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউর আলম মজুমদার এক সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশন নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। সুজন মনে করে নির্বাচন আরো কিছুদিন পরে হলে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হতে পারত। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের উপর বোমা হামলায় হতাহত হওয়ায় ঘটনায় এবং ভারতে খ্রিস্টান সন্ন্যাসিনীকে ধর্ষণের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গেল সপ্তাহে পাকিস্তানের লাহোরে বোমা হামলায় খ্রিস্টান সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত ও আহত হওয়া এবং ভারতের পশ্চিমবঙ্গে একজন বৃদ্ধা খ্রিস্টান নানকে ধর্ষণ করার ঘটনাকে মানবতার উপরে চরম আঘাত হিসেবে অভিহিত করেছে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এক মানববন্ধন কর্মসূচিতে তারা ওই ঘটনার সাথে সম্পৃক্তদের আসামিদের বিচারের জন্য পাকিস্তান এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও বলেন,
আমি মনে করি এটা কোনো মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় এবং সেটার প্রতিবাদ জানানোর জন্য, সেটা নিন্দা জানানোর জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে পাকিস্তান সরকার এবং ভারত সরকারের নিকট দাবি জানাচ্ছি।
মানববন্ধনে খ্রিস্টান বিশপ, কয়েকজন ফাদার, অনেক সিস্টার সহ খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত এবং অন্যান্য অনেকে অংশ নেন। তারা সাম্প্রদায়িকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পুলিশের সঙ্গে পৃথক দুটি কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত এবং অপর দুজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জে শনিবার ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে নিহত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পুলিশ ডাকাত বলে দাবি করেছে। অপর ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের আগে পুলিশ তাদের দুটি পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারে গেলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশ হেফাজতে থাকা দুই ব্যক্তি ক্রস ফায়ারে গুলিবিদ্ধ হয়ে আহত হন। দলীয় সূত্রে জানা গেছে, আহতদের একজন যুবলীগের এবং অপরজন যুব দলের সদস্য। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছে। এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট রোববার সকাল 6টা থেকে দেশব্যাপী আরেক দফা 72 ঘন্টার টানা হরতাল ডেকেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত অনিবার্য। কলকাতা থেকে এই ব্যাপারে সংবাদ জানিয়েছেন গৌতম গুপ্ত।
রাজ্যের যাবতীয় পুরসভা ও পঞ্চায়েতগুলির নির্বাচনের দায়িত্ব কমিশনের, রাজ্যের সঙ্গে তাদের প্রথম বিরোধ বাদে পুর নির্বাচনের দিন স্থির করা নিয়ে। এখন দিন স্থির হয়েছে, কিন্তু আইনি যুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী 18 ও 26 এপ্রিল পুর নির্বাচনের সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ নিয়ে সমস্ত বিরোধী দল তো বটেই, কমিশনেরও অভিমত হল অন্তত 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরপেক্ষ ও নির্বিঘ্নে রাজ্য জুড়ে পুর নির্বাচন সম্ভব নয়। রাজ্য সরকার বলছে রাজ্যের পুলিশ বাহিনী নির্বাচনের জন্য যথেষ্ট। বিবাদ চলছে নির্বাচনের তদারকির জন্য প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ নিয়েও, রাজ্য এজন্য যথেষ্ট সংখ্যক অফিসার পাঠায়নি বলে কমিশনের অভিযোগ। এছাড়াও নির্বাচনী ব্যয়ের জন্য কমিশন চেয়েছিল 80 কোটি টাকা, কিন্তু রাজ্য এ যাবৎ দিয়েছে 8 কোটি টাকা মাত্র। এত কিছু বিবাদের পর কমিশন নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হতে পারে বলেই ইঙ্গিত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই আরেকটি প্রতিবেদনে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন, ভুয়ো ভোটার রুখতে দেশের নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ সম্পর্কে বলেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হরিশঙ্কর রম্ভ।
গোটা দেশে ভুয়ো ভোটার রুখতে আগামী আগস্ট মাসের মধ্যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সংযুক্তিকরণ ঘটানো হবে বলে জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার হরিশঙ্কর ব্রহ্ম। দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে নির্বাচনী ও রাজনৈতিক সংস্কার সংক্রান্ত 11th বার্ষিক সম্মেলনের সূচনা করে তিনি বলেন, গত 25 জানুয়ারি থেকে চালু হয়েছে গোটা দেশে রাষ্ট্রীয় ভোটার সার্ভিস পোর্টাল। এর মাধ্যমে ধারাবাহিকভাবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের কাজ করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পরমাশিস খসরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তা বলছেন যে মস্কো নেটোর সঙ্গে কোন রকম বিবাদে যেতে চাইছে না। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা শনিবার জানায়, উপপ্রতিরক্ষামন্ত্রী আনাতোলি আন্তনফ এ ব্যাপারে মস্কোতে বিদেশি প্রতিরক্ষা অ্যাটাশিদের উদ্দেশ্যে একটি সংবাদ ব্রিফিংয়ে এই বিবৃতি দেন। আন্তনফকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা নেটো জোটের সঙ্গে কোনো সংঘাতে যেতে চাইছি না এবং আমরা সহযোগিতা উন্নত করার পক্ষে। শ্রোতাদের এ ব্যাপারে পুনরায় নিশ্চিত করার জন্য আন্তনফ আরও বলেন যে রাশিয়া কাউকেই আক্রমণ করতে চাইছে না। বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার জন্য পশ্চিম রাশিয়াকে অভিযুক্ত করেছে, তবে মস্কো সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে এসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যাটর্নি জেনারেল হিসেবে লরেটা লিঞ্চকে যে মনোনীত করেছেন, সেই বিষয়টি সেনেটে 4 মাসেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। এ ব্যাপারে মিস্টার ওবামার ভাষায় এর আগে সাতজন অ্যাটর্নি জেনারেলের মনোনয়নের মোট সময়ের চেয়ে বেশি সময় লেগেছে। প্রেসিডেন্ট আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন যে মিস লিঞ্চ অযোগ্য, এ কথা কেউই বলবেন না, পুরো ব্যাপারটাই রাজনীতির। মিস লিঞ্চ হচ্ছেন আফ্রিকান আমেরিকান বংশোদ্ভূত। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে। একটু আগে বিশ্ব সংবাদেই যেমনটি কিনা শুনলেন যে সুইজারল্যান্ডে শেষ হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনার লক্ষ্যে প্রায় সপ্তাহব্যাপী চলতে থাকা আলোচনা। 31 মার্চের মধ্যে দুপক্ষের কাছে গ্রহণযোগ্য হতে পারে এমন একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইরান ও 6 পরাশক্তির মধ্যে আবারও আলোচনা শুরু হবে পরের সপ্তাহে। ইতিমধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ বিষয়ে আলোচনা করতে সাক্ষাৎ করবেন ইউরোপীয় দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীবর্গের সঙ্গে। প্যারিস থেকে এ সম্পর্কে লিসা ব্রায়ান্ট যে রিপোর্টটি পাঠিয়েছেন সেটি এখন আপনাদের শোনাচ্ছেন সেলিম হুসেন।
লোসানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ফলাফল নিয়ে মিশ্র সংবাদ বেরিয়েছে। কেউ বলছেন একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দুপক্ষের মধ্যে দূরত্ব কমেছে, আবার অনেকে বলছেন যে যার অবস্থানেই অনড় রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অবশ্য বলেছেন আলোচনায় বেশ অগ্রগতিই হয়েছে। পারস্যের নওরোজ উপলক্ষে দেয়া শুভেচ্ছা ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ইরান যুক্তিসঙ্গত একটি চুক্তিতে পৌঁছালে তার জন্য রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ, আর যে কারণে দেশটিকে একঘরে করে রাখা হয়েছে এবং দুরবস্থায় রয়েছে, ইরান যদি তার সেই অবস্থানে অনড় থাকতে চায় তবে সেটি তাদের নিজেদের ইচ্ছা।
The path of greater opportunities for the Iranian people. More trade and ties with the world. More foreign investment and jobs, including for young Iranians.
প্রেসিডেন্ট বলছিলেন ইরানিদের জন্য রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের দারুণ সুযোগ, রয়েছে বাণিজ্য ও বিশ্বের সঙ্গে বন্ধুত্বের সুযোগ, বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ, তরুণ ইরানিদের জন্য চাকুরির সংস্থান, সংস্কৃতি বিনিময়ের অবাধ সুবিধা এবং ইরানি শিক্ষার্থীদের জন্য বিদেশে লেখাপড়ার সুযোগ, রয়েছে বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণারও দারুণ সুযোগ। ব্রাসেলসে শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান ফ্রেডেরিকা মগেরিনি বলেছেন এ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ানদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।
There is unity on the fact that we want a deal, we want a good deal.
চাই ভালো একটা চুক্তি, আর ভালো চুক্তি মানে হচ্ছে এমন চুক্তি যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সমর্থ না হয়। এতে ইরানও লাভবান হবে আর বিশেষত ওই অঞ্চলের নিরাপত্তার দিক থেকে এবং অবশ্যই বিশ্বের নিরাপত্তা বিধানের প্রশ্ন। ফলে আগামীতে একটি ভালো চুক্তি যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করে চলেছি।
ইরান এবং 6 বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এ মাসের শেষ নাগাদ ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করে আনার লক্ষ্যে একটি রূপরেখা প্রণয়ন করার সিদ্ধান্তে পৌঁছতে চায়, আর তার সংশোধন, সংযোজন, বর্জন সম্পন্ন করে জুন মাস নাগাদ বিস্তারিত চুক্তি সম্পন্ন করতে চায়। আর সেই চুক্তির ফলে তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাসমূহ পর্যায়ক্রমে তুলে নিতে চায়। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কাজের জন্য করা হয়েছে, তবে অনেক দেশের ভয় ইরান হয়তো পারমাণবিক বোমা বানানোরই চেষ্টা করছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বলছে যে তারা তাদের কূটনৈতিক মিশনগুলোতে বায়ু দূষণ পরিমাপক যন্ত্র বসাবে এবং সে তথ্য জনগণ জানতে পারবেন। এ নিয়েই ভয়েস অফ আমেরিকার স্টিভ ব্যারাগোনার রিপোর্ট, আপনাদের শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
আপনার শহরে বায়ু দূষণের মাত্রা কতটা, আর কিছুদিনের মধ্যেই আমেরিকান দূতাবাস তা আপনাকে জানিয়ে দিতে পারবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ তাদের কূটনৈতিক মিশনগুলোতে বায়ু দূষণের মাত্রা পরিমাপের জন্য যন্ত্র বসাচ্ছে। লক্ষ্য বিদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই তথ্য জানানো, সেই সঙ্গে সেই দেশের নাগরিকরাও তাদের স্বাস্থ্য বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কর্মকর্তারা আশা করছেন এর ফলে নাগরিকরা একটি পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ হবে। শুরুতে ভারত, ভিয়েতনাম এবং মঙ্গোলিয়ার আমেরিকান দূতাবাসগুলো এই যন্ত্র পাবে। তারা নতুন এই কর্মসূচির আওতায় বায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে এবং এই তথ্য সবাইকে জানাবে। বুধবার ওয়াশিংটনে ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান জিনা ম্যাকার্থি একটি ঘোষণা দেন। সেখানে তিনি বলেন,
That information is so important. There are elderly people who should not be outside on certain days taking a walk.
এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কোনো দিন কোনো বয়স্ক মানুষেরই উচিত নয় বাইরে হাঁটতে বেরোনো। তাদের শ্বাসের অসুবিধে হতে পারে। যদি তাদের হৃদরোগ থেকে থাকে তাহলে তাদের হার্টের সমস্যাও হতে পারে। তাদের জানা উচিত বাইরে বায়ুদূষণের মাত্রা কতটা। পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই এই তথ্য জানা যায়, বললেন অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক জশুয়া অ্যাপটি।
চীনে ওয়েবের সঙ্গে সংযোগ আছে এই ধরনের যন্ত্রের সংখ্যা মাত্র 2000, আর প্রায় একই ধরনের জনসংখ্যা এবং দূষণের দেশ ভারতে এর সংখ্যা 30।
তিনি আরও বলেছেন, আফ্রিকায় হাতে গোনা মাত্র কয়েকটি দেশে এই ধরনের যন্ত্র আছে। ওয়াশিংটনের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বায়ুর মান শক্তিশালী তথ্য। বেইজিংয়ের যুক্তরাষ্ট্র দূতাবাস গত কয়েক বছর ধরে মানুষকে বায়ু সংক্রান্ত তথ্য জানাচ্ছে। এর ফলাফলে দেখা গেছে কখন এই বাতাসে শ্বাস নেওয়া নিরাপদ।
কাজটা খুব সহজ ছিল না, ওরা বিষয়টা তেমন পছন্দ করেনি, কিন্তু আমরা তাও কাজটা করেছি।
চীনা কর্মকর্তারা খুব রেগে গিয়েছিল, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেছেন, জনগণের কাছে এই তথ্য পৌঁছে দেয়ায় মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।
গত মার্চে প্রধানমন্ত্রী লি কেকিয়াং দূষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বেইজিংয়ের মেয়র ওয়াং আনশুং তাকে জীবন মৃত্যুর প্রশ্ন আখ্যা দিয়েছেন, এবং 2014 সালে ন্যাশনাল পিপুলস কংগ্রেস 25 বছরের ইতিহাসে প্রথমবারের মতো তাদের পরিবেশ সংরক্ষণ আইন সংশোধন করে।
জিনা ম্যাকার্থি বলেছেন, মাত্র কদিন আগেও বায়ুদূষণ বহু আমেরিকান শহরেও ছিল বড় সমস্যা এবং তার জন্য পুরো দেশকেই বেগ পেতে হচ্ছিল, কিন্তু তিনি বলছেন, আমেরিকা এর থেকে কি শিক্ষা পেল এবং কিভাবে এই বায়ু শোধন করল সেই তথ্য সবাইকে জানাতে চায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2012 সালের হিসেব নাগাদ পৃথিবী জুড়ে 37 লক্ষ মৃত্যুর জন্য দায়ী বায়ুদূষণ।
আজকের বিজ্ঞান পর্ব। এখন আজকাল বিভিন্ন ভাইরাস অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে, অর্থাৎ কিনা রোগ নিরাময়ে অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না। তবে সম্প্রতি বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিকের এমন একটি যৌগিক পদার্থ আবিষ্কার করেছেন যেটা শক্তিশালী জীবাণুর বিরুদ্ধে লড়তে কার্যকরী ভূমিকা রাখতে পারে। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, গত 50 বছর ধরে যেসব অ্যান্টিবায়োটিক বিভিন্ন রোগব্যাধি নিরাময়ে ব্যবহার হতো তাদের কার্যকারিতা ধীরে ধীরে কমে এসেছে। যেমন যেসব ব্যাকটেরিয়ার কারণে যক্ষা রোগ হয়, সেই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। তবে এখন গবেষকদের একটি আন্তর্জাতিক দল অ্যান্টিবায়োটিকের এমন একটি যৌগিক পদার্থ আবিষ্কার করেছেন যা ব্যাকটেরিয়াকে ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে দেবে না। এর নাম হচ্ছে ট্যাক্সোব্যাকটিন। এই ব্যাকটেরিয়াটি মাটিতে পাওয়া যায়। বস্টনের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যান্টাই মাইক্রোবায়োরাল ডিসকভারি সেন্টারের পরিচালক কিম লুইস বললেন, অনেক ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে খাপ খাইয়ে নিতে পারে, তাই তখন ব্যাকটেরিয়া নিধনে এই ওষুধগুলো আর কাজ করে না।
Mutations occur, the protein changes and the antibiotic no longer binds. The targets of taxobactin are not proteins. It hits two different targets.
তিনি বললেন, প্রোটিনের পরিবর্তন হয়ে থাকে, তখন অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যায়। তবে ট্যাক্সোব্যাকটিন নামের অ্যান্টিবায়োটিক প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে না। এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষের পলিমারকে লক্ষ্য করে কাজ করে, তাই তা পরিবর্তন হয় না। ট্যাক্সোব্যাকটিন ব্যাকটেরিয়ার বাইরের দেয়ালকে ভেঙে ফেলে, তা ধ্বংস করে দেয়। এই অ্যান্টিবায়োটিক ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। এই ইঁদুরগুলো 3 ধরনের মারাত্মক ভাইরাসে আক্রান্ত ছিল। সম্প্রতি নেচার পত্রিকায় এই নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপানো হয়েছে। ক্যানাডার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগে কর্মরত জেরি রাইট বলেছেন, ট্যাক্সোব্যাকটিনের মতো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছিল অনেক আগে থেকেই।
If you find a new antibiotic, you want to be able to find something where that there's not a lot of existing resistance to, or that resistance will be hard to get. And so, mission accomplished in that case.
তবে টেক্সোবেক্টিন এবং এই ধরনের ওষুধ বাজারজাত করার আগে পশু এবং মানুষের ওপর পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে এবং এতে করে অন্তত পক্ষে আরও পাঁচ বছরের মতো সময় প্রয়োজন।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
যুক্তরাষ্ট্র সরকার সাহেল এবং উত্তর আফ্রিকার কতিপয় অঞ্চলে সন্ত্রাসী হামলায় নিয়োজিত গ্রুপের কয়েকজন শীর্ষ ব্যক্তির অনুসন্ধান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কারের প্রস্তাব নবায়ন করেছে। মুক্তার বেল মুক্তার খালিদ আবু আল আব্বাস ব্রিগেডের প্রতিষ্ঠাতা এবং একজন নেতা। অনুমান করা হচ্ছে যে সে ব্লাড ব্যাটালিয়ন গ্রুপেরও হয়ে কাজ করে থাকে। এবছরের জানুয়ারি মাসে তার নেতৃত্বে গ্রুপটি আলজেরিয়ার আল আমিনাস গ্যাস স্থাপনায় মারণাত্মক হামলা চালায়। সে হামলায় চারজন আমেরিকান সহ অন্তত আরও 37 জন জিম্মি নিহত হন। বেল মুক্তার আলজেরিয়ান সেনাবাহিনীতে কর্মরত ছিল। পরবর্তীতে ইসলামিক মাগরিবে সে আল কায়দার একজন শীর্ষ কমান্ডার হিসেবে কাজ করেছে এবং সে বেশ কতগুলো সন্ত্রাসী হামলা পরিচালনা এবং বিদেশিদের অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। 2004 সালের জুন মাসে আলজেরিয়ার একটি ট্রাইব্যুনাল তাঁকে সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিষ্ঠার জন্য চুরি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের দায়ে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দফতর এবং জাতিসংঘ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আলজেরিয়ার গারদাইয়াতে 1972 সালের 1 জুন তার জন্ম হয়েছে। তার চুলের রং কালো এবং সে এক চোখে দেখতে পায় না। সে আবু আল আব্বাস এবং মিস্টার মার্লবোরো নামও ব্যবহার করে থাকে। দি রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম বেল মুক্তারের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। দি রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম বেল মুক্তারের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকল নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করছে। আপনার কাছে এ ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনসুলেট অফিসে জানাতে পারেন। টিপ লাইনে www.reversforjustice.net অথবা ইমেইলে info@rfj@state.gov এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করেন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। এবার বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশের অর্জন কি, এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ যে ক্রিকেটে অনেক উন্নতি করেছে, টিম ওয়ার্ক বেড়েছে, ব্যক্তিগত সাফল্য বেড়েছে, তার প্রমাণ মিলেছে এই টুর্নামেন্টেই। সকলের সঙ্গে বেড়েছে মনোবলও। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সালিম হোসেন।
রকিবুল হাসান, এইবার আমরা বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছি, পুরো বিশ্বকাপ 2015 থেকে বাংলাদেশ কি পেয়েছে? আপনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবে কি মনে করেন?
ধন্যবাদ আপনাকে, সকল ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বকাপ বাংলাদেশের জন্য থেমে গেছে কোয়ার্টার ফাইনালে এসে। এর আগে কখনই বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল স্টেজে আসেনি। এবছর বাংলাদেশ তাদের গ্রুপ থেকে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে 8টা দলের মধ্যে তাদের জায়গা করে নেয়, এবং আমি মনে করি এটা একটা বিশাল প্রাপ্তি বাংলাদেশের জন্য। এবং আরো বড় প্রাপ্তিটা এই জন্য যে তারা শুধু তাদের দুটো মেম্বার কান্ট্রিকে হারায়নি, ইংল্যান্ডের মতন ফেভারিট টিম তাদেরকেও তারা কিন্তু খুব ভালোভাবে হারিয়ে কোয়ার্টার ফাইনাল স্টেজে আসে। ব্যক্তিগত প্রাপ্তি অনেক আছে। আমরা দেখলাম যে আমাদের প্রথম সেঞ্চুরি হয়েছে এবং সেটাও আবার ব্যাক টু ব্যাক মাহমুদুল্লাহ রিয়াদে মসজিদ রহিমের ধারাবাহিকতা ব্যাটিংয়ে, সৌম্য সরকার, ইয়াং তাসকিন এবং সাব্বির রহমানদের ইমার্জেন্স, তারা বেরিয়ে আসছে আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে অনেক সার্ভিস দেবে তারা। এটাও দেখলাম যে বাংলাদেশের পেস বোলাররা যারা দেশের মাঠে যে খুব একটা কন্ডিউসিভ একটা সুবিধাজনক একটা পিচ পায় না, তারা এখানে তাদের একটা বড় রকম একটা কমিশন পেয়ে যথেষ্ট ভালো বোলিং করেছে। একই সঙ্গে প্রত্যেকে একঝাঁক প্লেয়ার আগের মতো নাই যে অমুকে রান করেছে বা অমুকে উইকেট নিয়েছে, এবার অনেকেই ব্যাটিং এর দায়িত্ব নিয়ে অনেকেই রান করেছে, বোলাররাও তাদের মধ্যে অনেকগুলো বোলার বেরিয়ে আসছে এবং শেয়ার করেছে, সো রেসপন্সিবিলিটি ওয়াজ শেয়ার। টিম ওয়ার্ক যথেষ্ট ভালো ছিল এবং এর সঙ্গে যে যেটা নাকি ক্যাটালিক্স হিসাবে যেটা মেইনলি কাজ করেছে সেটা হচ্ছে আমাদের মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব, সে সবার থেকে সিনিয়র ক্রিকেটার ছিল, সবচেয়ে বড় জিনিস তার কমিটমেন্ট দেশের ক্রিকেটের জন্য এবং দেশের জন্য অসাধারণ, নিজের এত কিছুর পরেও সে ভালো বোলিং করেছে এবং টিমকে সে খুব ভালোভাবে একটা পরিবারের মতন ধরে রেখেছে।
কে ফাইনালে খেলবে এবং কে চ্যাম্পিয়ন হবে আপনার কি বিশ্বাস?
ইটস ভেরি ডিফিকাল্ট, এখন চারটা টিম বেরিয়ে আসছে সেমিফাইনালে, সবচেয়ে হার্ডডার্টি সেমিফাইনাল হবে এটা আমরা জানি, যেটা ছোট মাঠে অকল্যান্ডে হবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে, বলা যায় যে বিস্ফোরক সব ব্যাটসম্যান গুলো দুই টিমের মধ্যে আছে, যেমনটি আছে তাদের মধ্যে ফাস্ট বোলার, তো ওখান থেকে আমি সাউথ আফ্রিকা যদি এগিয়ে রাখছি। ভারতে অস্ট্রেলিয়ার খেলায় অনেক বিচারে আমি দেখলাম যে সমস্ত বোলিং স্ট্রেন্থ ব্যাটিং স্ট্রেন্থ সব মিলে অস্ট্রেলিয়ার স্বাগতিক তাদেরকে আমি এগিয়ে রাখছি, কাল দাঁড়ালো যেটা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ফাইনাল দেখছি, সেই সেই জায়গায় আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো।
ধন্যবাদ রকিবুল হাসান, আমাদের সময় দিলেন, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের আপনি সময় দিয়েছেন, আপনাকে অজস্র ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সবাইকে।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়টি জটিল এবং গুরুত্বপূর্ণ, আলোচকরা নামমাত্র কোনো চুক্তিতে পৌঁছতে চান না। আজ শনিবার সুইজারল্যান্ডের লাউসানে তিনি সংবাদদাতাদের বলেন যে আগের মাসগুলোতে তারা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন, তবে কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে এবং লন্ডনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওদিকে আজ দিনে আরও আগের দিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন যে পারমাণবিক বিষয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব। মতপার্থক্যের বিষয়টি স্বীকার করে মিস্টার রুহানি বলেন এমন কিছু নেই যার সমাধান করা সম্ভব নয়। নজরদারি গোষ্ঠীগুলো বলছে যে সিরিয়ায় কুর্দিদের নববর্ষ উদযাপনের সময় দুটি আক্রমণে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45। উত্তর পূর্বাঞ্চলীয় শহর হাসাকায় কুর্দিরা নরোজ বা তাদের নতুন বছরের প্রাক্কালে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় একজন আত্মঘাতী বোমাবাজ এবং একটি গাড়ি বোমা একই সঙ্গে আঘাত হানে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই দুটি হামলার জন্য অভিযুক্ত করেছে সংঘোষিত ইসলামিক স্টেট নামের জঙ্গি গোষ্ঠীটির ওপর, তবে এখনও কেউ এর দায় স্বীকার করেনি। দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা নিজেদের মধ্যকার পুরনো আঞ্চলিক বিবাদের কারণে সৃষ্ট ওই এলাকায় উত্তেজনা হ্রাসের লক্ষ্যে আলোচনার জন্য আজ সোলে বৈঠক করেছেন। 2012 সাল থেকে এই আনুষ্ঠানিক আলোচনার প্রস্তুতির জন্য উপর্যুপরি বৈঠক শেষে এই তিনজন মন্ত্রী বৈঠকে বসলেন। রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তা বলছেন যে মস্কো নেটোর সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে যেতে চাইছে না। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা শনিবার জানায় যে উপ প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি আন্তনফ এ ব্যাপারে মস্কোতে বিদেশি প্রতিরক্ষা অ্যাটাশিদের উদ্দেশ্যে একটি সংবাদ ব্রিফিংয়ে এই বিবৃতি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যাটর্নি জেনারেল হিসেবে লরেটা লিঞ্চকে যে মনোনীত করেছেন সেই বিষয়টি সেনেটে 4 মাসেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। মিস্টার ওবামার ভাষায় এর আগে 7 জন অ্যাটর্নি জেনারেলের মনোনয়নের মোট সময়ের চেয়েও এই সময় বেশি। প্রেসিডেন্ট আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন যে মিস লিঞ্চ অযোগ্য, এ কথা কেউই বলবেন না, পুরো ব্যাপারটাই হচ্ছে রাজনীতির।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনে আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন রাশাদ লামার, স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.